আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ فقد قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মজলিসে কবুল করেন, আমিন, এবং সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, আমিন। আমি দুই তিনটা বিষয় সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাচ্ছি, আল্লাহ তৌফিক দিলে। অনেক সময় এমন মশলা বলা হয় যেটা এই মুহূর্তে সবাই লাগবে না, তো অনেকে সেটা গুরুত্ব দেয় না, এটা তো আমার দরকার নেই, তো এটা ঠিক না। এক একটা মাসআলা জানলে সেই মুহূর্তে আমল করুক বা না করুক, 100 রাকাত নফল নামাজ পড়া সওয়াব হয়। তাছাড়া তারও কোন সময় কাজে লাগে, এই মুহূর্তে দরকার নেই, পরবর্তীতে দরকার হয়, এবং এই মুহূর্তে তার দ্বারা অন্য ভাইদের ফায়দা হয়, তার দরকার নেই, আর একজনের দরকার আছে, কিন্তু যার দরকার আছে সে জানে না, আপনার থেকে শিখে নিল। এই জন্য মশলা মাসাইল ফায়দা থেকে কোন অবস্থায় খালি না। এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনব, নিজেরা সময় সুযোগ মতো আমল করব, এবং এই উম্মতের একটা গুরু দায়িত্ব যে দিনের যতটুকু এলেম তোমার কাছে আছে অন্য ভাইয়ের কাছে পৌঁছায় দাও, তুমি যতটুকু জানো অন্য ভাইয়ের কাছে পৌঁছায় দাও। আর কোন নবী আলাইহিমুসসালাম আসবেন না, কিয়ামত তক দিন কায়েম থাকবে উম্মতের দাওয়াত তালিম এর মাধ্যমে। তো এখন যেহেতু হজের সিজন চলতেছে, প্রত্যেক দিন হাদিসাবদের বড় একটা গ্রুপ আল্লাহর ঘরে যাচ্ছে, আমিও আশা করতেছি আপনাদের দোয়ায় আগস্টের 3 তারিখ আল্লাহ তো নেবেন আর কি। তো হজের ব্যাপারে এখানে এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ হয়েছে, আপনারা কেউ কেউ হয়তো ছিলেন এখানে, ব্ল্যাক বোর্ডে নকশা করে হজ উমরা সব কিছু দেখানো হয়েছে, হাতে কলমে দেখানো হয়েছে। যারা প্রশিক্ষণ ছিল তাদের জন্য খুব সহজ হয়ে যাবে, কারণ এই আমলটা সাধারণত জীবনে একবার করা হয়, বারবার করা হয় না। এজন্য মানুষের খুব ভুল হয়, ব্যাপক ভুল হয়। এজন্য প্রশিক্ষণ নেওয়া খুব জরুরি, তাহলে এই ভুলের থেকে বাঁচা যায়। তো প্রশিক্ষণ তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই মজলিসে আমি শুধু একটা পয়েন্ট বলবো, যেটা আপনারা দয়া করে অন্য ভাইদের কাছে পৌঁছে দিবেন। হজের ফরজ ওয়াজিব এগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না। হাদিস আমরা কোন তারিখে কোথায় মেহমান, কোন তারিখে কোথায় মেহমান, 8 তারিখে মিনায় মেহমান, আল্লাহর মেহমান 9 তারিখে আরাফায় মেহমান, এক এক জায়গায় মেহমানদারি হয়। মেহমানদারি মানে আল্লাহর নৈকট্য। ওই বিষয় এখন বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যে হাদিস পড়েছি, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া হজ্জে মাবরুরের আর কোন বদলা নেই। গুনামুক্ত হজ, নেকিওয়ালা হজ, হজ্জে মাবরুরের শাব্দিক অর্থ। এটার বিনিময় এই যে আল্লাহ ওই লোকটাকে অবশ্যই জান্নাত দান করবেন। যাদের যাওয়ার তৌফিক নেই আল্লাহ তাদেরকেও সব দিচ্ছেন, হাজার সব দিচ্ছেন। কিসের মাধ্যমে? পিতামাতার চেহারার দিকে মহাব্বতের দৃষ্টিতে যতবার তাকাবে ততবার কবুল হজের সওয়াব হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 100 বার যদি তাকায়? আল্লাহর নবী বললেন, তাকে 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে আল্লাহর দরবারে। কোন কমি নেই, শর্ট নেই। শর্ট আমাদের আমলে। আমরা আমল করি না, আমরা শুধু দুনিয়াবি আলাপ করে পত্র পত্রিকা পড়ে দিন পার করে দিই। যেটা আখেরাতের প্রস্তুতির জন্য কোন কাজে লাগে না, আখেরাতের প্রস্তুতির জন্য কোন কাজে লাগে না। তো হাদিসে হজ্জে মাবরুর বলা হয়েছে, এটা কাকে বলে, কোন হজকে বলে? হজ্জে মাবরুর শব্দটা তো সবাই জানি, কাকে বলে এটা জানা দরকার। এটা আমি খুব সংক্ষেপে বলতেছি, আল্লাহ তৌফিক দান করেন। হজ্জে মাবরুরের প্রথম শর্ত হল এই, সে যে যাবে তার নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ঘরের তওয়াফ সাই মিনা মুজদালিফা আরাফা এই সব কিছুর দ্বারা সে আল্লাহকে চায়, আর কোন নিয়ত থাকবে না। আল্লাহর কাছে মানুষ অনেক কিছু চায়, কিন্তু আমাদের উচিত আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া, আমাদের উচিত আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, আল্লাহকে চাওয়ার অর্থ আল্লাহর সন্তুষ্টি চাওয়া, এই এক নম্বর। আল্লাহর সন্তুষ্টির জন্য হাজ করবে, দুনিয়ার কোন উদ্দেশ্য থাকবে না, আমার সুনাম হবে, আমাকে হাজিসাব বলবে, আলহাজ বলবে, আমার দোকান খুব চলবে, ইলেকশনে পাশ করে যাব, কত রকম গলত নিয়ত করে, এগুলো না, বাস আল্লাহকে রাজি করার জন্য। হজরত থেকে হাদিসাররা কিছু কেনাকাটা করে, যায় নামাজ কেনে, তাসবিহ কেনে, আতর কেনে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। এটা ইখলাস পরিপন্থী না। আমি যে বললাম হজ আল্লাহর জন্য করতে হবে, তার সাথে এই কেনাকাটার কোন সংঘর্ষ নেই, এটা করতে পারবে, ওইটা তার মূল লক্ষ্য উদ্দেশ্য না। মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। তার আন্ডারে সে কিছু হাদিয়া দেওয়ার জন্য কেনাকাটা করলো, বেচা কেনা করলো, কোরআনের এক আয়াত আসছে, এতে তোমাদের কোন গুনাহ হবে না। কিন্তু প্রথম নিয়তটা ঠিক করো, তুমি কেনাকাটা করতে যেতে দো না, তুমি যেতেছ আল্লাহর জন্য। নিয়ত আল্লাহ বান্দার হাতে, বান্দার হাতে দিচ্ছেন। নিয়ত এমন জিনিস না যে আপনি একটা নিয়ত করছিলেন আর একটা হয়ে গেছে, আপনি একটা নিয়ত করছিলেন পরে দেখা গেল ওটা নেই, গায়েব হয়ে গেছে, অন্য আর একটা হয়েছে, এইরকম জিনিস না। আপনি যা নিয়ত করবেন ওটাই নিয়ত। নিয়ত আল্লাহকে রাজি করে, তারপরে কিছু কেনাকাটা করতে হয় করেন, শেষ মুহূর্তে করবেন, যাতে এটা নিয়ে পাহারাদারি করতে না হয়, হেফাজত করার জন্য টেনশন করতে না। এক নম্বর, এক নম্বর শর্ত এটা। দুই নম্বর শর্ত, যারা হজে যাবেন তারা বান্দার হক আদায় করে যাবেন, তার জিম্মায় যেন কোন বান্দার হক না থাকে, কোন বান্দার হক না থাকে। অনেকে বিবিকে মোহর দেয় নাই, অনেকে বোনদেরকে বাপের যে সম্পত্তি এখান থেকে অংশ দেয় নাই, এরকম অনেক হক আমাদের কান্ধে থেকে যায়, আমাদের কান্ধে থেকে যায়। একজন লেবার দিয়ে কাজ করাইছেন, বিল দেন নাই, কত রকম লেবার হয় আজকাল, তো অনেকে এই বিল দিতে খুব গড়িমসি করে, বিলটা যে তার পাওনা দেওয়া ফরজ এটা মনে করে না। মনে করে আমি তারা দয়া করলাম, কিছু টাকা দিয়ে দয়া করলাম। আগেও বলেছি অনেক কোম্পানি আছে বিল দেয় না, আবার কয়েকজন হুজুর হজে পাঠাই দেয়। ফরজ ছিল বিল আদায় করা, টাকাটা ওইখানে ব্যয় করত। বান্দার হক হজ্জে মাবরুরের দুই নম্বর শর্ত, বান্দার হক আদায় করে দাও, তোমার দায়িত্বে কারোর কোন হক না থাকে। এটা না করে উনি পাঁচজন আলেম পাঠাইছে হজ করতে, এই হজে পাঠানোর কোন সওয়াব নেই, কোন লাভ নেই, কোন লাভ নেই। তো দুই নম্বর শর্ত গেল বান্দার হক। তিন নম্বর শর্ত হল এহরাম অবস্থায় কিছু জিনিস নিষেধ, এটা মেনে চলা। শরীরের গঠনে, শরীরের গঠনে সেলাই করা কোনো কাপড় পরা যাবে না, এই জামা গেঞ্জি পাজামা এটাই পর, চুল নখ কাটা যাবে না, পুরুষরা চেহারা ঢাকতে পারবে না, খুশবু আতর এরাম অবস্থায় ব্যবহার করতে পারবে, কারোর সাথে ঝগড়া ফাসাদ করতে পারবে, বিবির সাথে অন্তরঙ্গ আলোচনা এরাম অবস্থায় নিষেধ, না জায়েজ। এরকম কিছু বিষয় আছে, এরাম অবস্থায় এগুলো নিষেধ, এগুলো কঠোরভাবে মেনে চলবে, কঠোরভাবে। চার নম্বর শর্ত, হজের সফরে আনুমানিক 35-40 দিনের সফর, এটা আল্লাহর অলি হওয়ার শর্ট কোর্স, আল্লাহর ওলি হওয়ার শর্ট কোর্স, এই সময়টা সেজন্য কোন গুনাহ না করে। চার নম্বর শর্ত, হজের সফরে কোন গুনাহ যেন না হয়। আজকাল কি গুনাহ হইতেছে? আজকাল বেশি বেশি যে গুনাহ হইতেছে সেটা হল বদনজরি, কুদৃষ্টি। মহিলারা আসছে, মসলা মাসাইল জানে না, চেহারা খোলা, চেহারা খোলা। এখন বিভিন্ন দেশের থেকে যারা গেছে তারা ওগুলো দেখে, মনে করে দেশের গল্প করতে হবে, ইরানি গোলাপ কিরকম দেখলাম, ইরানি গোলাপ টার্কিদেরকে কেমন দেখলাম, মালয়েশিয়ানদেরকে কেমন দেখলাম। এই নিয়েতে সব মহিলাদের দেখছে, হারাম হারাম। আপনাকে কে দেখতে বলছে? সে চেহারা খোলা রাখছে, সে গুনাহগার হবে। আপনি আমি দেখলে আমরাও গুনাহগার হয়ে গেলাম, আমরা দেখতে পাবো। নজরকে সংযত করতে হবে। এই গুণাটা খুব হয়, খুব হয়। দুই নম্বর যে গুণাটা হয়, মোবাইলের মধ্যে যে ক্যামেরা আছে এটা দিয়ে ছবি তোলার হিড়িক পড়ে দেয়। ইবাদত বন্দী তো খুব কম করে, যেখানে বসে ওখানে ছবি, এই মোবাইল ঘোরাই দিয়েছে, বসে মোবাইল ঘোরাই। কি কাজে লাগবে এই ছবি? হারাম না জায়েজ সেটা আল্লাহর ঘরের মধ্যে? ছবি হারাম, কেউ অপারগ হয়ে গেলে তাকে অনুমতি দেওয়া হয়েছে, পাসপোর্ট ভিসার জন্য, জাতীয় পরিচয় পত্রের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারা যে নিজের ইচ্ছায় ছবি তুলতেছে, স্বামী স্ত্রী একজন আরেকজনের ছবি তুলতেছে, একজন ক্যামেরার সামনে দাঁড়ায় পোজ দেয় আর একজনের তোলে, পরে এ যায় স্ত্রী তোলে, কি তামাশা! এই আর একটা গুনাহ খুব হইতেছে ব্যাপক। আমার মনে হয় সারা জীবনে যা ছবি তোলে, হজের সফরে তার থেকে বেশি ছবি তোলে। হজে মাবরুরের ধারে কাছেও দেখতে পারবে, এটা মারাত্মক। তিন নম্বর একটা গুনাহ, যেহেতু উমরা করে হালাল হয়ে যায় আর হজের পরে হালাল হয়, কমপক্ষে দুইবার হালাল হয়, এই হালাল হওয়ার জন্য পুরুষদের মাথা মুন্ডাইতে হয়। বহু ভাইকে দেখা যায় মাথার সাথে দাড়িও মুন্ডাই ফেলছে, অথচ হালাল হওয়ার জন্য দাড়ি মুন্ডানোর কোন শব্দ নেই। মাথা মোটাইতে হবে, মাথা দাড়ি কি এক কথা নেই, মোটাই পাচ্ছে। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাই উনি বলতেন, যারা এই কাজ করল তারা এই 3-4 লাখ টাকার হজ মিনা ময়দানে দাফন করে চলে আসলো, হজটাকে ওইখানে দাফন করে খালি হাতে বাড়ি চলে। আর এই দাড়ি ছাড়া লোক মদিনা যায় যখন সালাম পেশ করবে নবীজির দরবারে, নবীজি তো সালাম নিবেন না, কোন দাড়ি ছাড়া লোকের সালাম নবীজি গ্রহণ করেন না ফেরত। তুমি চেহারা বানায় রাখছো কাফেরের, আল্লাহ দুশ্মনের চেহারা বানায় রাখ, আবার আমাকে সালাম করতেছে, আল্লাহ দুশ্মনের সাথে আমার কি সম্পর্ক? এই একটা গুনাহ হয়। দেশে থেকেও দাড়ি কামাইছে, আল্লাহ শাহী দরবারে যায়ও সেই গুনাহ জারি রাখছে, এই আর একটা গুনাহ। আপনি কাতারে তালাশ করবেন, কাতারে 80% হাজির দাড়ি নেই, আরো বেশি হইতে পারে, 80% হাজির দাড়ি নেই। তাহলে এখন যে হজ হইতেছে কি এটা? তো ট্যুর হইতেছে, হজের কিছু হইতেছে? হজ করো দাড়ি দেখার তো অপি বলো না, কিসের হজ? খাওয়া খা, পয়সা নষ্ট করে আসলো, পয়সা নষ্ট করার। এই জন্য এই গুণাটার প্রতি খুব খেয়াল রাখতে হবে, কেউ যেন দাড়ি না মুন্ডাই, এক মুষ্টি থেকে এক মুষ্টি 4 আঙ্গুল, 4 আঙ্গুল থেকে ছোট না করে, 4 আঙ্গুল থেকে ছোট না কর। এই একটা মারাত্মক গুণা, হজ্জে মাবরুর হয় না। আর একটা গুণা হল, অনেকে মনে করে মক্কা মদিনায় যে খাবার পাওয়া যায়, মক্কা মদিনা এতে সব খাবার হালাল অনেকে মনে করে, কিন্তু বাস্তব তা না। ওইখানে ম্যাক্সিমাম খাবার হারাম, মক্কা মদিনার অধিকাংশ খাবার হারাম, ওখানে যত KFC আলবাইক এসব নামি দামি যত কোম্পানি আছে, এরা মুরগি আনে ব্রাজিল থেকে, একটা হালাল ভাবে জবাই করা হয় না। মুরগির ফার্মের মধ্যে গ্যাস স্প্রে করে, মুরগিগুলো মরে যায়, ওটার পরে ড্রেসিং করে কাবাব বানায়। কাফেররা মনে করছে রক্তটা যদি থাকে তাহলে টেস্ট বেশি হবে, টেস্ট বেশি হবে, অথচ প্রবাহিত রক্ত হারাম। জানোয়ারের প্রবাহিত রক্ত কি হারাম? তারা তো গ্যাস দিয়ে মারতেছে, মেরে সিলে আপনাকে খাওয়াইতেছে। আমি একসময় বুঝতাম না, মক্কায় ঢোকার দোয়ার মধ্যে একটা কথা আছে, মক্কায় ঢোকার সময় একটা দোয়া আছে, ওর একটা পাঠ হলো অরজুকনি ফিহা রিজকান হালালা, আল্লাহ তুমি মক্কায় আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো। এটা আমি একসময় বুঝতাম না, মক্কায় তো হালাল সবকিছু, আবার নবীজি এই দোয়াটা শিখাইছে কেন? পরে যখন তাহকিক করা হলো সব হারাম। সৌদিদের সম্পর্ক হলো ইহুদিদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, সৌদির রাজ পরিবার তাদের সম্পর্ক হলো ইহুদি খ্রিস্টানদের সাথে। এই সুবাদে ইহুদি খ্রিস্টানদের যত হোটেল আছে এগুলো সব তারা অনুমোদন করছে। আরে হারাম মুরগি হাজিদের খাওয়ানো হইতেছে। এই জন্য আপনাদের আত্মীয় স্বজনরা যাইতেছে কঠোর ভাবে বলবেন এসব খানা যেন না খায়। যে ট্রাভেলের মাধ্যমে যাচ্ছে তারা এমন মুরগি খাওয়াবে যে বাজার থেকে তাজা মুরগি কিনে তারা জবাই করছে, সেটা আপনাদেরকে খাওয়াবে, এই শর্ত দিবেন। বাজার থেকে জেতা জীবিত মুরগি কিনে জবাই করে আপনাদেরকে খাওয়াবে, এই ছাড়া কোন মুরগি খাবেন না, সব হারাম। একটা কোম্পানি সম্পর্কে কানাডার আলেমরা ফতোয়া দিছে, এটা ঠিক কানাডা এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওলামাদের একটা কমিটি আছে, আর এই কমিটি কত মজবুত আমি জানি না। তারা একটা কোম্পানি সম্পর্কে বলছে এরা সহিভাবে করে, সেই কোম্পানির নাম হল আল তাজাজ। আল তাজাজ মানে তারা তাজা খাওয়াবে, আজকে জবাই হয়ে যা আসবে আজকে খাওয়াবে, ফ্রিজে রেখে কালকে খাওয়াবে না, আজকে যেগুলো চলবে না ফেলে দিবে। এদের সম্পর্কে তারা ফতোয়া দিছে এদেরটা ঠিক। এটা অবশ্য সৌদি কোম্পানি, এটা কোন ইহুদি খ্রিস্টানদের কোম্পানি না। সার কথা, হজ্জে মাবরুরের জন্য খানা হালাল হইতে হবে, খানা এখন হালাল নেই। আর সর্বশেষ শর্ত হলো এই যে হজ করে যখন সে দেশে ফিরবে তখন তার দিনই হালাত আগের থেকে উন্নত হবে। হজ করে যখন দেশে ফিরবে তার দিনই হালাত আগের থেকে ভালো হবে, তার কলব আখেরাতমুখী হবে। দোকানদারি করতেছে, ব্যবসা করতেছে, তার যে পেশা আছে ওই পেশা করতেছে, কিন্তু দিলটা কোন দিকে? আখেরাতের দিকে। আজান হলেই সব ছেড়ে দিয়ে সে চলে যাচ্ছে কোথায়? আল্লাহর ঘরে। তার দিলের ঝোঁক রোগ আখেরাতমুখী হয়ে যাবে। এই কয়টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির হজকে বলা হবে হজ্জে মাবরুর, যার প্রতিদান একমাত্র জান্নাত। আপনাদের কি ইয়াদ হয়ে গেছে আমি যে কটা শর্ত বললাম? সংক্ষেপে আবার বলেন, নিয়ত আল্লাহর জন্য হবে, তার দায়িত্বে বান্দার কোন হক থাকবে না, কোন বান্দার এরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকবে, এরাম অবস্থায় হজের সফরে কোন গুনাহ করবে না। গুনাহ কি আমি ব্যাখ্যা করছি? পাঁচ নম্বর, হজের থেকে ফিরে আসার পরে তার দিলটা কোন দিক হবে? আখেরাত মুখী হবে। ও হালাল খানা একটা শর্ত বাদ পড়ছে, খানা কি হইতে হবে? রিজিক হালাল হওয়া ছাড়া কোন ইবাদতই কবুল। তাহলে কয়টা হয়েছে? কয়টা হয়েছে? ছয়টা। এই ছয়টা শর্ত আপনারা একটা নোট করে নেবেন, এবং হাজি সাহেব যারা আল্লাহর ঘরে যেতেছে তাদেরকে বলবেন যে এই ছয়টা শর্ত আপনি খেয়াল রাখবেন, যাতে আপনার হজটা কোন হজ হয়? হজ্জে মাবরুর হয়, আপনার হজ জন্য হজ্জে মাবরুর হয়। হজ্জে মাবরুর কাকে বলে মানুষ জানে না, এই জন্য শর্তগুলো বলে দিলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।